ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
সুপ্রিয় শ্রোতা, বাংলাদেশ ও ভারতে এখন রাত আর এখানে ওয়াশিংটনে দুপুর। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সেলিম হোসেন আজকের বাংলা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মন্তব্য সহ ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশের ভেতর থেকে যে সমাধানটি আনবেন বা তারা যেটা চাইবেন সেটাই প্রতিফলন ঘটানোটাই বুদ্ধিমানের কাজ হবে।
রয়েছে কলকাতা থেকে গৌতম গুপ্তের প্রতিবেদন।
ন্যান্সি পাওয়েল থেকে আন্না হাজারে সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কুনোমুগ্ধদের তালিকায়।
এবং তরুণদের ভাষা ও সাহিত্য চর্চা বিষয়ে তরুণ লেখক আসিফ এনতাস রবির সাক্ষাৎকার।
আমাদের ফেসবুক এসেছে, আমাদের ব্লগ এসেছে, যার ফলে পাঠকরা বিভিন্ন লেখকদের লেখা সম্পর্কে জানতে পারছে, যাদের ব্র্যান্ড নেম সেই অর্থে নেই।
তবে প্রথমেই বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। জেনিভায় অনুষ্ঠিত সিরীয় সরকার এবং বিদ্রোহী দলের মধ্যে শান্তি আলোচনার সর্বসাম্প্রতিক বৈঠক আজ শুক্রবার শেষ হতে যাচ্ছে। তিন বছর ধরে চলতে থাকা গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে দুপক্ষের মধ্যে আলোচনায় এ পর্যন্ত কোনো অগ্রগতি অর্জিত হয়নি। জানুয়ারি মাসে জেনিভায় অনুষ্ঠিত দুপক্ষের মধ্যে শান্তি আলোচনায় যেসব বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছিল, এবারের বৈঠকেও ওই সব বিষয় নিয়েই তারা ক্রমাগত দ্বিমত পোষণ করেছেন। এখনও পরিষ্কার নয় তৃতীয় দফার বৈঠক হবে কিনা। জাতিসংঘ আরব লীগ দূত লাগদার ব্রাহিমি রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার বলেন, আলোচনায় তেমন কোনো অগ্রগতি হয়নি। তিনি বললেন,
ফেইলিয়র ইজ অলওয়েজ স্টারিং অ্যাট আস ইন দ্য ফেস As far as the United Nations is concerned.
ব্যর্থতা সবসময় সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়, তবে জাতিসংঘ যে বিষয়ে উদ্বিগ্ন সেটা হচ্ছে আমরা যতটা সম্ভব এই আলোচনা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাব। এ সপ্তাহের গোড়ার দিকে বিদ্রোহী দল একটি অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব দেয়, তবে ওই পরিকল্পনায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের নাম উল্লেখ করা হয়নি, বরং তা এড়িয়ে যাওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বেইজিং সফর করছেন। তার সফরের লক্ষ্য হচ্ছে চীনের কর্মকর্তাদের উৎসাহিত করা, যাতে তাদের দীর্ঘদিনের মিত্র উত্তর কোরিয়াকে পারমাণবিক কর্মসূচি পরিহার করার বিষয়ে আরও চাপ প্রয়োগ করে। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল এ চীনের প্রেসিডেন্ট জিং জিয়াংপিংয়ের সঙ্গে সাক্ষাতের মধ্যে দিয়ে পররাষ্ট্রমন্ত্রী কেরি তার সফর শুরু করেন। তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গেই অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গেও সাক্ষাৎ করেন। পররাষ্ট্রমন্ত্রী কেরি বলেন, আমরা আশা করি যে নতুন সমসাময়িক সম্পর্কের ক্ষেত্রে 2014 সালে সুনির্দিষ্ট অগ্রগতি সাধিত হবে। আমাদের মধ্যে যে ব্যবধান রয়েছে তা কার্যকর উপায়ে কাটিয়ে উঠতে পারব এবং সম্ভাব্য সব রকম বাস্তবসম্মত সহযোগিতার পথ খুঁজে বার করতে পারব। মিস্টার কেরি মিস্টার জির সঙ্গে আলোচনা বাস্তবসম্মত এবং ইতিবাচক হয়েছে বলে মন্তব্য করেন। গত 11 ফেব্রুয়ারি আমেরিকান সেন্টারের শুনানিতে যে বলা হয়েছিল যে বাংলাদেশে 5 ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ছিল ত্রুটিপূর্ণ এবং এতে অধিকাংশ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যেসব মন্তব্য করা হয়েছে তাতে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশের অর্থমন্ত্রী এ এম এ মুহিত বলেছেন, তার কথায় এই সরকার বৈধ সরকার চাপ সৃষ্টি করে যুক্তরাষ্ট্র ভুল করছে। তবে পররাষ্ট্রমন্ত্রী প্রতিপররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর অসন্তুষ্ট এমন কথা বলা যাবে না। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরু আরও জানাচ্ছেন,
অর্থমন্ত্রী এম এ মুহিত বলেছেন,
এই সরকার বৈধ সরকার, আমেরিকা এটা ভুল করছে, অন্যরা ভুল করছে।
নির্বাচন কেন্দ্রিক নতুন কোন প্রার্থী কথা কিন্তু আসেনি এখানে। যে কথাগুলি বলা হয়েছিল আজকে থেকে এক মাস আগে বা নির্বাচনের আগেও, যে সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন দাঁড়া চান, সেই কথাই বলেছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপরে অসন্তুষ্ট এমন কোনো কথাও বলা হয়নি।
এটা বলেছেন যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ভেতর থেকে যে সমাধানটি আনবেন বা তারা যেটা চাইবেন সেটাই প্রতিফলন ঘটানোটাই বুদ্ধিমানের কাজ হবে। তো এটাকে জাস্ট একেবারে মানে এক লাইনে বলে দেওয়া যাবে না যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের উপরে কোনো কারণে আমাদের উপরে নট সো হ্যাপি বা ডিসস্যাটিসফাইড।
এদিকে ঢাকায় বিশ্লেষকরা বলছেন, পুনরায় নির্বাচন অনুষ্ঠানের তাগিদ, জিএসপি সুবিধা ফিরে না পাওয়ার শঙ্কা নিয়ে বাংলাদেশ মুখে পড়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ক্যানাডার তেল গ্যাস অনুসন্ধানকারী কোম্পানি নাইকো ইন্দোনেশিয়া এবং ত্রিনিদাদে ব্যবসা গুটিয়ে বিশেষভাবে বাংলাদেশ ও ভারতের দিকে নজর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নাইকোর একজন কর্মকর্তা এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদনে।
স্মরণ করা যায় যে 2003 থেকে 2006 সনের মধ্যে নাইকো দুর্নীতি কেলাঙ্কারিতে জড়িয়ে পড়ে বাংলাদেশে। এর মধ্যে ছিল $750 মিলিয়ন ট্যাংরাটিলা ও ফেনি গ্যাস ক্ষেত্রের অধিগ্রহণ। তাছাড়া কোম্পানিটি একটি বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত হয়। 2009 সনের জানুয়ারিতে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ বাংলাদেশ নাইকো সংশ্লিষ্ট দুর্নীতির তদন্ত করে। এতে বিএনপি দলীয় একজন প্রতিমন্ত্রীকে ঘুষ দেওয়ার ঘটনা উদ্ঘাটিত হয়। এই ঘটনায় কানাডীয় আদালত নাইকোকে $9 মিলিয়ন জরিমানা করে। 2007 সনের বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তদন্ত করে দেখতে পায়, প্রাকৃতিক গ্যাস আহরণ চুক্তি পেতে ব্যবসায়ীদের মাধ্যমে ঘুষ লেনদেন করেছিল কোম্পানিটি। ওদিকে ছাতক বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ নাইকোর কাছ থেকে $106 মিলিয়ন আদায় করতে সক্ষম হবে বলে পেট্রোবাংলার চেয়ারম্যান ডক্টর হুসেন মনসুর জানিয়েছেন। বিষয়টি এখন বিচারাধীন রয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশের এক নারী ভারতের কলকাতা থেকে পায়ে হেঁটে ঢাকা যাওয়ার লক্ষ্যে যে একক ম্যারাথন শুরু করেছেন তা এখন মাঝপথে। কেন তার এই উদ্যোগ, তা নিয়েই জহুরুল আলমের রিপোর্ট।
35 বছর বয়স্ক জান্নাতুল মাওয়া রুমা 11 ফেব্রুয়ারি কলকাতা প্রেস ক্লাব থেকে পায়ে হেঁটে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। 13 ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশের বেনাপোল পৌঁছান। শুক্রবার সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হন এবং সন্ধ্যায় যশোর শহরে পৌঁছান। টেলিফোনে তিনি ভয়েস অফ আমেরিকাকে বলেন, 450 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে অতিক্রম করার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে স্বাস্থ্য সচেতন করা। তবে তিনি অভিযোগ করেন, ভারতীয় অংশে নিরাপত্তার অভাব বোধ না করলেও বাংলাদেশে পৌঁছার পর নিরাপত্তা সমস্যার সম্মুখীন হচ্ছেন। রুমা আশা প্রকাশ করেছেন, 19 ফেব্রুয়ারি তিনি তার পদযাত্রা ঢাকায় শেষ করতে পারবেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের রাজনীতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব পাচ্ছেন ক্রমশই। ন্যান্সি পাওয়েল থেকে আন্না হাজারে সকলেই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোমুগ্ধদের তালিকায়। আহমেদাবাদে গিয়ে গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার পর ভারতের আমেরিকান রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল বলেছেন, আগামী সপ্তাহে তিনি কলকাতায় এসে দেখা করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বিস্তারিত শুনুন আমাদের কলকাতা প্রতিবেদক গৌতম গুপ্তের রিপোর্টে।
জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব বাড়ার সম্ভাবনা দেখেই রাষ্ট্রদূতের এই সিদ্ধান্ত বলে মনে হয়। অবশ্য আগেই কলকাতায় এসে মমতার সঙ্গে দেখা করে গিয়েছেন প্রাক্তন মার্কিন পররাষ্ট্র সচিব হিলারি ক্লিনটন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরনও। 34 বছরের বামফ্রন্ট সরকারকে উৎখাত করেছেন মমতা, কিন্তু তার কথাবার্তায় মমতা বামেদের চেয়েও যেন বেশি বামপন্থী। অন্যদিকে অরবিন্দ কেজরিওয়ালের প্রাক্তন গুরু আন্না হাজারে এখন অরবিন্দের চেয়েও বেশি পছন্দ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। স্বতঃপ্রবৃত্ত হয়ে আন্না বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে তিনিও সাহায্য করতে আগ্রহী। ক্রমেই গুরুত্ব বাড়ছে মমতা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কলকাতায় অনুষ্ঠিত মাইনিং এক্সপোর্ট 2014 যোগ দিয়ে ভারতের কেন্দ্রীয় কয়লামন্ত্রী শ্রী প্রকাশ জয়সওয়াল বলেছেন, পশ্চিমবঙ্গ সম্পর্কে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াতে পারলে এখানকার শিল্প সম্ভাবনা উজ্জ্বল হবে। বিস্তারিত শুনুন কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদনে।
বৃহত্তর কলকাতার সল্টলেকে একটি বেসরকারি হোটেলে 5ম আন্তর্জাতিক মাইনিং এক্সপোর্ট সম্মেলনে যোগ দেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী শ্রী প্রকাশ জয়সওয়াল। এশিয়া, আফ্রিকা, আমেরিকা, ইউরোপে খনির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি প্রস্তুতকারক সংস্থা এই সম্মেলন ও প্রদর্শনীতে যোগদান করেছেন। পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ডক্টর জেরিপ ওয়াইলটোল উপস্থিত ছিলেন এই সম্মেলনে। আগামী দিনে দেশের স্থায়ী সরকার গঠন হবে বলেও কেন্দ্রীয় কয়লামন্ত্রী আশা প্রকাশ করেছেন। পরমাশিস খোসরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় শর্ট ওয়েভ 25, 31 ও 41 মিটারে এবং মিডিয়াম ওয়েভ 190 মিটারে, যথাক্রমে 1575, 7405 এবং 9490 কিলোহার্সে। একুশের ভাষা আন্দোলনের মাস এই ফেব্রুয়ারি। একুশ যে কেবল বাঙালিকে তার ভাষার অধিকার, তার তার সজাত্যবোধের অধিকার দিয়েছে তাই নয়, সাহিত্যে এনেছে স্বতন্ত্র বোধ। আমাদের প্রিয় পরিচিত সাহিত্যিকদের ধারাবাহিকতায় এসেছেন নতুন নতুন সাহিত্যিকও। আসিফ এন্তাস রবি হচ্ছেন তেমনি একজন তরুণ লেখক, যিনি তার কাগজের নৌকা উপন্যাসে ভিন্নধর্মী করে তুলেছেন। বেশ কিছুদিন আগে তিনি ওয়াশিংটনে আমাদের স্টুডিওতে এসেছিলেন, তার সাহিত্য চর্চা নিয়ে তাঁর সঙ্গে কথা বলেন আনিস আহমেদ।
আসিফ এন্তাস রবি, সাহিত্যে আপনার আগ্রহের সূচনা কি? জনৈক বালিকাকে মুগ্ধ করার জন্য লেখা জলসিঁড়ি উপন্যাসটি দিয়ে নাকি এর আগে?
না, আমি আসলে ওই বালিকাকে মুগ্ধ করার আগে একটি বাংলা শব্দও লিখিনি পরীক্ষার বাইরে। একটা বালিকাকে মুগ্ধ করার জন্য একদিন জলসিঁড়ি নামে উপন্যাসটি লিখেছিলাম, যদি এটা একটা ব্যর্থ যাত্রা ছিল। তারপরেও বালিকাকে পাইনি, আমি অন্য কিছু পেয়েছি।
কিন্তু তারপর থেকে এই প্রণোদনাটা আসলো, এই তো?
রাইট।
আপনি লেখা থেকে আসলে যত দূরেই সরে যান না কেন, আপনি এক জায়গায় লিখেছেন যে মাঝখানে আপনি বেশ কিছু লেখা বন্ধ করে রেখেছিলেন কিংবা সাংবাদিকতা করেছেন, লেখা কিন্তু আপনাকে আসলে ছাড়েনি, সেজন্যই আপনার এই কাগজের নৌকা উপন্যাস। অথচ আপনি সম্ভবত বিনয় করেই বলেছেন যে আপনাদের তিন বন্ধুর গল্পগ্রন্থ ত্রয়ীর তিনটি মাত্র কপি বিক্রি হয়েছে। তো ব্র্যান্ড নেম লেখকদের আধিপত্যকে আপনি কি নতুন লেখকদের প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় রকমের চ্যালেঞ্জ বলে মনে করেন?
এটা একটা চ্যালেঞ্জ ছিল যে আমাদের যেসব বড় বড় লেখকদের নাম আমরা শুনতে পাই বইমেলায়, যে কোনো পাঠক দৌড়ে গিয়ে সেসব লেখকদের বই সংগ্রহ করার চেষ্টা করেন। কিন্তু এর মধ্যে বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে, আমাদের ফেসবুক এসেছে, আমাদের ব্লগ এসেছে, যার ফলে পাঠকরা, কারণ ওই লেখাগুলো তো ফ্রি পড়া যায়, সো পাঠকরা বিভিন্ন লেখকদের লেখা সম্পর্কে জানতে পারছেন যাদের ব্র্যান্ড নেম সেই অর্থে নেই, এবং তারা অনেকে লেখা পড়ে মজা পাচ্ছেন। এবং এই ঘটনাটি আমার ক্ষেত্রেও ঘটছে যে আমি দেখছি যে আমার লেখা অনেকেই পছন্দ করছেন, অনেকেই হয়তো এটা ফ্রি পড়তে পারছেন ফেসবুকে কিংবা ব্লগে। ব্র্যান্ড নেম একটা চ্যালেঞ্জ ছিল, কিন্তু এই মুহূর্তে এই সোশ্যাল মিডিয়ার যুগ এই চ্যালেঞ্জটাকে, তরুণ লেখকদের জন্য লড়াইটাকে অনেক সহজ করে।
আপনার লেখার একটা নিজস্ব স্টাইল আছে, সূক্ষ্ম রসবোধ, তির্যক বাক্যবান এবং কোনো কোনো ক্ষেত্রে নিজেকে নিয়েই রসিকতা, তো এই বিষয়গুলো আপনার লেখায় একটা ভিন্ন মাত্রা এনেছে নিঃসন্দেহে। ব্যাপারটাকে আপনি নিজে কিভাবে মূল্যায়ন করেন?
আসলে মানে নিজেকে মূল্যায়ন করার আমি মনে করি এখনো সময় আসেনি। আমি আমি বানিয়ে কোনো কিছু লিখি না, আমি যা আমি তাই লিখি। আমি অতিরঞ্জন পছন্দ করি না, আমি ব্যক্তিগত জীবনটাকে উপভোগ করতে চাই এবং উদযাপন করতে চাই। আমি জীবন সবসময় বলি যে আমি জীবন যাপন করি না, আমি জীবন উদযাপন করি। আমি যে ভাষায় কথা বলি, যে ভাষায় কথা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি ঠিক সেই ভাষায় লেখার চেষ্টা করি।
আরেকটি বিষয়, আপনার কাগজের নৌকা উপন্যাসের কাঠামোটা ভিন্ন রকমের, চরিত্রগুলো নিজেরাই কথা বলে, মনে হয় যেন চরিত্রগুলো উপন্যাসের এক একটি অধ্যায়। তো বাংলা উপন্যাসে এটি একটি অভিনব দিক বলে আমার মনে হয়েছে, অন্তত আমি যেটুকু জানি। তো এরকম স্টাইল আপনি কেন বেছে নিলেন?
আচ্ছা, এই এই উপন্যাসটার ক্ষেত্রে এই ঘটনাটা আমার কাছে মানে আমার কাছে মনে হয়েছে, যেমন আমি আপনার কাছে আজকে ইন্টারভিউ দিচ্ছি, এই ঘটনাটাই যখন আপনি লিখবেন আপনি একভাবে লিখবেন, এবং আমি যখন লিখব তখন আমি আরেকভাবে লিখব। এবং আমি এই মজাটাই পাঠকদেরকে দিতে চেয়েছি যে একটি ঘটনা নিয়েই একজন ছেলে এবং একজন মেয়ে কথা বলছে, একটি ঘটনাই নিয়ে, কিন্তু পাঠক ঘটনাটা সম্পর্কে দুটো দৃষ্টিভঙ্গির ধারণা পাচ্ছে, দুটো মানে কি বলবো, দুই ধরনের পেয়ালায় তারা চুমুক দিচ্ছে, এবং একই ঘটনাটা কিন্তু একই। এবং পাঠক মাঝে মাঝে দ্বন্দ্বে পড়ে যাচ্ছে যে এটা কি মানে ছেলেটার কথা ঠিক না কি মেয়েটার কথা ঠিক। এবং আমার কাছে এটা খুব মজার মনে হয়েছে, আমার কাছে এটা একটা খেলার মতো মনে হয়েছে, একটা মনস্তাত্ত্বিক খেলা। আমি সেই খেলাটার স্বাদ পাঠকদের সাথে শেয়ার করতে চেয়েছি।
আরেকটি বিষয় হচ্ছে যে আপনি সাংবাদিকতাও করেছেন দীর্ঘদিন এবং উপন্যাসও লিখছেন, তো আপনার উপন্যাসের যে সেগুলোকে কি আপনি মনে করেন যে আপনার সাংবাদিকতার অভিজ্ঞতা সমৃদ্ধ করেছে কিংবা করবে সামনের দিনগুলোতে?
অবশ্যই করবে, কারণ আমি সাংবাদিকতা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার থেকে। আমি তো যেটা বললাম যে আমি যখন ইন্টারমিডিয়েটে জাস্ট ভর্তি হই তখন হচ্ছে একটি ব্যক্তিগত দুর্ঘটনার কারণে আমি লেখালেখি শুরু করি। দ্বিতীয় আরেকটি ঘটার কারণে কিন্তু আমি পত্রিকায় লেখালেখি শুরু করি, যে আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন আমি হুট করে বিয়ে করে ফেলি। তখন টাকা রোজগারের সহজ উপায় কী? তখন হচ্ছে আমি দু হাতে ফিচার লেখা শুরু করি বিভিন্ন পত্রিকায়। এটা আমি বলবো যে আমার লেখালেখির ক্ষেত্রে যে জড়তাটা ছিল বা থাকতে পারত সেগুলো ভেঙে দিয়েছে এবং এই অভিজ্ঞতাগুলো আমাকে কাজে লাগাবে। আর সাংবাদিকতার জীবন আসলে খুব বেশ মজার, বা অনেক ঘটনা বলব এবং অনেক বর্ণিল। আমি এই জীবন নিয়ে আমি লিখব। আমি দীর্ঘদিন একটা ফান ম্যাগাজিন সম্পাদনা করেছি, পত্রিকার সাথে একটা ফান ম্যাগাজিন, একটা বিদ্রুপ ম্যাগাজিন বের হতো, সেটাকে সম্পাদনা আমাকে করতে হতো এবং আমার দায়িত্ব ছিল হচ্ছে প্রতি সপ্তাহে প্রতি রোববারে পাঠকদেরকে হাসানো ওই ম্যাগাজিনটার মাধ্যমে। এমনও দিন গেছে যে আমার বাবা হয়তো হসপিটালে ভর্তি, আমার স্ত্রী হয়তো হসপিটালে ভর্তি, কিন্তু আমাকে সেই লেখার টেবিলে বসতে হয়েছে, পেস্টিং করতে হয়েছে যে কালকের পাঠকরা যেন এই লেখাটি পড়ে এই ম্যাগাজিনটি হাতে নিয়ে হাসে।
সংক্ষেপে শুধু এই কথাটা এখন জানতে চাই যে লেখক হিসেবে আপনার সামনের পরিকল্পনা কি?
আমি শুধু লিখে যেতে চাই। আমি খুবই অলস লেখক, পাড়ার লোকে বলে, অন্য লোকে বলে, আমার আশেপাশের মানুষজন বলে যে তোমার লেখা পড়তে বেশ লাগে, তুমি লেখো, আরও লেখো, কিন্তু আমি খুবই অলস। আমি একদম বুড়ো বয়সে এসে মানে আর কি ভীমরতির মতো আমি দুম করে একটা উপন্যাস লিখে বসলাম এবং আমি এটা নিয়ে যে আলোড়ন হচ্ছে সেটাকে আমি দারুণভাবে উপভোগ করি। আমার পরিকল্পনা আমি এইভাবে লিখে যাব এবং আমি আরেকটি লেখার মধ্যে রয়েছে, একটি ভ্রমণ কাহিনী লেখার মধ্যে রয়েছে।
আসিফ ইন্টাজ রবি, ভয়েস অফ আমেরিকাকে এই সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর আগামী বুধবার 19 ফেব্রুয়ারি আমাদের কল ইন শো হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার বর্তমান স্বরূপ। এতে প্রশ্ন এবং মন্তব্য পাঠান। এবার শীতকালে উত্তর গোলার্ধের তাপমাত্রা স্বাভাবিকের অনেক নিচে নেমে গেছে। পরপর কয়েকটি শৈত্যপ্রবাহে ঠান্ডায় কাঁপছে উত্তরের বাসিন্দারা। অবশ্য রোজান স্কার্বেল তার প্রতিবেদনে বলেছেন এই ঠান্ডা শরীরের জন্য আসলে ভালো। আসুন শুনি শতরূপা বড়ুয়ার কাছে।
শিকাগোতে গত 4 মাস ধরে তাপমাত্রা ছিল স্বাভাবিকের নিচে। শিকাগোর বাসিন্দা পেজ ওয়ার্দি বলছেন তাঁর যদ্দূর মনে পড়ে এরকম ঠান্ডা আগে কখনো পড়েনি। শ্বাস নিতেই কষ্ট হয়, বাতাস এত ঠান্ডা যে আমার মাফলার দিয়ে মুখ ঢেকে রাখতে হয় যাতে আমার ফুসফুসে ব্যথা না হয়। যত কাপড়ে পরুন না কেন মনে হয় সবাই কাঁপছে। সেল মেটাবলিজম জার্নালে একটি নতুন গবেষণা প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে শরীরের অনিয়ন্ত্রিত নড়াচড়ার কারণে এক ধরনের হরমোন নিঃসরিত হয়। হরমোনের নাম আইরাসিন। এই আইরাসিন বাদামি চর্বিকে কার্যকর করে, যা শরীরের ক্যালোরি পোড়ায় এবং ওজন কমাতে সাহায্য করে। ব্যায়াম করলে এই ধরনের ফল পাওয়া যায়। ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথের গবেষক ফ্রান্সিসকো চেলের নেতৃত্বে এ নিয়ে গবেষণা হয়েছে। গবেষণায় অংশগ্রহণকারীরা প্রথমে শরীরচর্চা করেছেন, তারপর 12 ডিগ্রির তাপমাত্রার বিশেষ ধরনের কম্বলের নিচে বিশ্রাম নিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন তাঁদের স্বেচ্ছাসেবকরা সে সময় ঠান্ডায় কাঁপছিল। এভাবে তারা কেঁপেছে 5 থেকে 10 মিনিট, তার বেশি নয়। শুরুতে একবার তাদের রক্ত পরীক্ষা করা হয় এবং কম্বলের নিচে থাকার পর আবার। স্বেচ্ছাসেবকদের শরীরে আইরাসিন পাওয়া গেছে। দেখা গেছে 1 ঘন্টা ব্যায়ামের পর শরীরে যে মাত্রায় আইরাসিন তৈরি হয়েছিল সে মাত্রায় আইরাসিন পাওয়া গেছে ঠান্ডায় কাঁপার পর। অর্থাৎ শরীরের ক্যালোরি পোড়ানো গেছে এবং ক্যালোরি পড়লেই ওজন কমবে।
It's a short-term effect. We do not know yet the long-term consequences.
তিনি বলছিলেন অবশ্য মনে রাখা প্রয়োজন এই গবেষণায় শুধুমাত্র স্বল্পমেয়াদের প্রতিক্রিয়া দেখা গেছে। আমরা এখনও জানি না দীর্ঘমেয়াদে এর কী প্রতিক্রিয়া হতে পারে, এজন্যে আরও গবেষণা হওয়া প্রয়োজন। এই ফলাফল ডায়াবেটিস এবং ওজন নিয়ন্ত্রণের জন্য ওষুধ তৈরিতে নতুন আশার আলো দেখাতে পারে।
ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন।
প্রতিবছর 14 ফেব্রুয়ারি বিশ্বের বহু দেশে পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস। প্রেমিক প্রেমিকারা একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করেন ফুল, কার্ড এবং বিশেষ করে চকলেট দিয়ে। চকলেট শিল্পের পরিসংখ্যান অনুসারে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই এই ভ্যালেন্টাইন সপ্তাহে 2,70,00,000 কিলোগ্রাম চকলেট বিক্রি হয়, যার মূল্য $35 কোটি। শ্রোতা বন্ধুরা, চলুন এবার ঘুরে আসি ভালোবাসা দিবস উপলক্ষে ভয়েস অফ আমেরিকার জুন সোয়ের সঙ্গে ওয়াশিংটনের অদূরে একটি চকলেট উৎসবে। নানান ধরনের, নানান প্রকার, প্রকৃতি, আকার আকৃতি আর রঙের চকলেট এখানে। ওয়াশিংটন ডিসির অদূরে ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স ওল্ড টাউনের এই চকলেট প্রেমীদের উৎসবটি যেন পুরোপুরি চকলেটের তৈরি। অবিশ্বাস্য, এই ডার্ক চকলেট অসাধারণ স্বাদের, বলছিলেন একজন চকলেট প্রেমী। একজন বললেন, এখানে এই অসংখ্য ধরনের চকলেট আমার পছন্দ। ভালোবাসা দিবসের আগের সাপ্তাহিক ছুটিতে অনুষ্ঠিত এই 2-দিনব্যাপী চকলেট উৎসবের এবার 11তম আসর। উৎসবের চেয়ারম্যান লেসলি হারমান এ প্রসঙ্গে তিনি বললেন, প্রতি বছরই উৎসবটি বড় হচ্ছে। বড় ধরনের তুষারপাত বা ঝড় বাদে বৃষ্টি, বাদল, তুষারপাত বা ঠান্ডার মধ্যেও এখানে সবাই আসেন। সাধারণত 10,000 লোক সমাগম হয়। 40 জনের মতো দোকানদার স্টল করেন। ডেবি ওয়ালশ 20 বছর ধরে এই উৎসবে দোকান করেন। নানা ধরনের চকলেটের পসরা সাজান তিনি। তিনি বলছিলেন, প্রতি বছরই আমি এখানে আসি, আমার ভালো লাগে। অনেক পুরনো মুখ দেখি, নতুনদের সঙ্গেও পরিচয় হয়। প্রায় সব বছরই আমার স্টলে সবচেয়ে বেশি বিক্রি হয়। এই উৎসবে বেশ কয়েকটি প্রীতি প্রতিযোগিতা হয়। পেশাদার এবং অপেশাদার চকলেট ব্যবসায়ীরা এতে অংশ নেন। এই আয়োজনের পৃষ্ঠপোষক হচ্ছে জর্জ মেসন বিশ্ববিদ্যালয়। এখানকার পুষ্টি ও খাদ্য বিভাগের ব্যবস্থাপক জো উইলস তিনি বললেন, বলছিলেন, বিচারকরা আজ সকালে চকলেটের স্বাদ নিয়েছেন। স্বাদ, সৌন্দর্য এবং সৃষ্টিশীলতার ভিত্তিতেই এই প্রতিযোগিতার বিচার করা হয়। পাশেই স্থানীয় একটি মোটরসাইকেল দলের তত্ত্বাবধানে চলমান নন চকলেট কার্যক্রম সম্পর্কে বললেন, তিনি বললেন, এখানে আমরা আই ক্যান্ডি হিসেবে এসেছি। এসব হার্লি ডেভিডসন বাইক দর্শনার্থীদের আনন্দ দেওয়ার জন্য আনা হয়েছে। তারা দেখবেন, কেউ চাইলে এর ওপর বসবেন। চকলেট প্রেমীদের উৎসবে এ একটি বাড়তি আকর্ষণ। হারম্যান বললেন, এই উৎসবটি শুধু চকলেট আর মজার জন্যই নয়। তিনি বলছিলেন, এর আরেকটি উদ্দেশ্য হচ্ছে ডাউনটাউনের ব্যবসা বাণিজ্যে আরেকটু গতি সঞ্চার করা। মেলিসা গুজম্যান একজন চকলেট ব্যবসায়ী, তিনি 1 দশক ধরে এই উৎসবে অংশ নিচ্ছেন। তিনি বললেন, এই উৎসবের মোট বিক্রির 25% অর্থ ব্যবসায়ীরা স্বেচ্ছাসেবী সংগঠনে দান করেন। এই অর্থ সমাজের দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়, তাদের কাজে লাগে। চকলেট উৎসবের নানা দিকের মধ্যে এই বিষয়টি সকলেই পছন্দ করেন। এবারে শ্রোতাদের চিঠিপত্রে জবাব দিচ্ছেন রোকেয়া হায়দার।
মিতালির আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে শুরু করছি একজন শ্রোতাবন্ধুর সরাসরি টেলিফোনে বক্তব্য দিয়ে। আমাদের শ্রোতাবন্ধু ফারুক আহমেদ তালুকদার ময়মনসিংহ বাংলাদেশ থেকে ইমেল পাঠিয়েছিলেন, তার সাথে যোগাযোগ হয়েছে টেলিফোনে। ফারুক আহমেদ, আপনি লাইনে আছেন?
জি আপা, আমি লাইনে আছি।
আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এখন বলুন আপনার অনুভূতির কথা, বলুন আপনার অনুভূতি জানতে চাই। ক্যালেন্ডার পেয়েছেন, কেমন লাগছে?
ম্যাডাম, আমি তো মেইলে যে কথাটা উল্লেখ করেছি, এটা আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা এবং আমার অনুভূতিটা আসলে আমি প্রকাশ করতে পারছি না। খুব ভালো লেগেছে ম্যাডাম।
অনেক ভালো লাগছে আমাদেরও যে ক্যালেন্ডার পেয়েছেন, আপনার চমৎকার লাগছে। 13 ফেব্রুয়ারি আপনি লিখেছেন যে আপনার জীবনে একটি স্মরণীয় দিন, কেননা আজই আমি আপনাদের পাঠানো সুন্দর ক্যালেন্ডারটি হাতে পেয়েছি, সেটা আপনার কাছ থেকেই সরাসরি শুনলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন আগামী। হ্যাঁ বলুন।
আমি প্রথম যখন একটা চিঠি লিখেছিলাম তখন আমার মনে আছে আপনি এবং দীপক বর্দা, মনে হয় যে
সে তো বহু আগের কথা, 20 বছর হয়ে গেছে।
হ্যাঁ,
দীপঙ্কর এখন কলকাতায়।
আমি আপনাদের নিয়মিত শ্রোতা, আমি কিন্তু এই যে এতদিন পর্যন্ত আপনাদের অনুষ্ঠানটা খুব ভালো করে শুনি আমি ম্যাডাম, তবে এখন এই যে আধা ঘন্টা অনুষ্ঠানটা হওয়া একটু খারাপ লাগে, তারপরেও তো ভালো লাগে ম্যাডাম।
আচ্ছা ভাই ফারুক আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। অনুষ্ঠান শুনুন, হয়তো আবার 1 ঘন্টা আমরা ফিরে আসতেও পারি। ধন্যবাদ, ভালো থাকুন। আফজাল আলী খান দক্ষিণ আলিপুর ফরিদপুর থেকে লিখেছেন, ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত, আজ পয়লা ফাল্গুন। এই ইমেলটা পাঠিয়েছিলেন গতকাল এবং ছিল বিশ্ব বেতার দিবস। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, ওই পয়লা ফাল্গুন আমরা কিন্তু 10 ইঞ্চি বরফের নিচে ডুবেছিলাম। যাই হোক, শুভেচ্ছা রইল। পৃথ্বীরাজ পুরকায়স্থ লিখেছেন জোড়হাট আসাম থেকে, আপনিও লিখেছিলেন বিশ্ব বেতার দিবসের শুভেচ্ছা জানিয়ে। আপনাদেরও অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনি লিখেছেন লং লিভ রেডিও। হ্যাঁ, আমরা তাই মনে করি। টেলিভিশন, ইমেল, সব কিছুর, ফেসবুক সব কিছুর মাঝেও কিন্তু রেডিও চির উজ্জ্বল। সকলকে আবার জানাচ্ছেন বসন্তের শুভেচ্ছা, শুভ বসন্ত জানিয়ে এই শুভেচ্ছা পাঠিয়েছেন কামাল হোসেন, ইন্ডিপেন্ডেন্ট রেডিও লিসনার্স ক্লাব ফরিদপুর, মধুকালীর ফরিদপুর থেকে। আপনাদেরও অনেক অনেক শুভেচ্ছা রইল। প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল বেহালা কলকাতা থেকে লিখেছেন যে আপনি শীতকালীন অলিম্পিক সম্পর্কে আমাদের অনুষ্ঠানমালা আপনার ভালো লাগছে, মনোগ্রাহী হয়েছে, চমৎকার কথা। আমরাও এই পরিবেশনা সাজিয়েছি যেভাবে, আপনাদের ভালো লাগছে জেনে আমাদেরও ভালো লাগলো। আপনি লিখেছেন যে সুচিত্রা সেনের মৃত্যুর পর আপনি একটি চিঠি পাঠিয়েছিলেন, আমরা পড়িনি কেন? না ভাই, পড়েছিলাম, প্রাপ্তি স্বীকার করেছিলাম অবশ্যই, হয়তো সেদিন আপনি রেডিওর কাছাকাছি ছিলেন না। এ বি বিশ্বাস কল্যাণী নদিয়া পশ্চিমবঙ্গ থেকে ক্যালেন্ডার চেয়ে পাঠিয়েছেন, বেশ, পাঠাবার ব্যবস্থা করব। চিঠিপত্রের জবাব আজ এ পর্যন্তই।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ তাহিরা কিবরিয়ার কাছে।
জেনিভায় অনুষ্ঠিত সিরীয় সরকার এবং বিদ্রোহী দলের মধ্যে শান্তি আলোচনার সর্বসাম্প্রতিক বৈঠক আজ শুক্রবার শেষ হতে যাচ্ছে। 3 বছর ধরে চলতে থাকা গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে দুপক্ষের মধ্যে আলোচনায় এ পর্যন্ত কোনো অগ্রগতি অর্জিত হয়নি। জানুয়ারি মাসে জেনিভায় অনুষ্ঠিত দুপক্ষের মধ্যে শান্তি আলোচনায় যেসব বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছিল, এবারের বৈঠকেও ওইসব বিষয় নিয়েই তারা ক্রমাগত দ্বিমত পোষণ করেছেন। এখনও পরিষ্কার নয় তৃতীয় দফার বৈঠক হবে কিনা। জাতিসংঘ আরব লীগ দূত লাগদার ব্রাহিমি রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার বলেন আলোচনায় তেমন কোনো অগ্রগতি হয়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বেইজিং সফর করছেন। তার সফরের লক্ষ্য হচ্ছে চীনের কর্মকর্তাদের উৎসাহিত করা, যাতে তাদের দীর্ঘদিনের মিত্র উত্তর কোরিয়াকে পারমাণবিক কর্মসূচি পরিহার করার ব্যাপারে আরও চাপ প্রয়োগ করা যায়। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল এ চীনের প্রেসিডেন্ট জি জিনপিং এর সঙ্গে সাক্ষাতের মধ্যে দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ক্যারি তার সফর শুরু করেন। তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেন। গত 11 ফেব্রুয়ারি আমেরিকান সেন্টারের শুনানিতে যে বলা হয়েছিল যে বাংলাদেশে 5ই ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ছিল ত্রুটিপূর্ণ এবং এতে অধিকাংশ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যেসব মন্তব্য করা হয়েছে তাতে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশের অর্থমন্ত্রী এ এম এ মুহিত বলেছেন, তার কথায় এই সরকার বৈধ সরকার, চাপ সৃষ্টি করে যুক্তরাষ্ট্র ভুল করছে। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর অসন্তুষ্ট এমন কথা বলা যাবে না। ইন্দোনেশিয়ায় একটি আগ্নেয়গিরিতে অগ্নুৎপাতের ফলে 2 জন প্রাণ হারিয়েছেন এবং ওই অঞ্চলে অন্তত 1 লক্ষ মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার জাভা দ্বীপের মাউন্ট একেলুডে অগ্নুৎপাত ঘটে এবং ভূষীভূত ছাই এবং ধোয়ার কুণ্ডলী বায়ুমণ্ডলে 30 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে। কর্মকর্তারা বলছেন, অগ্নুৎপাতের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যে 2 জন প্রাণ হারিয়েছেন তাদের বাড়ি অগ্নুৎপাতে নিশ্চিহ্ন হয়ে যায়। ইন্দোনেশিয়ায় 130টি জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে। চীনের শিনজিয়াং অঞ্চলে পুলিশ সন্দেহভাজন 8 জন জঙ্গিকে গুলি করে হত্যা করেছে। বেইজিং বলছে ওই জঙ্গিরা ইসলামিক বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত। শিনহুয়া সংবাদ সংস্থার কর্মকর্তারা শুক্রবার জানিয়েছে যে ওই জঙ্গিদের মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে তাদের নিজেদের শরীরে সেটে রাখা বোমায়।
শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ডেলোরেস ডেভিস আর প্রকৌশলীর দায়িত্বে ছিলেন কার্টিস বাইনাম। সবাইকে আবারও আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সেলিম হোসেন।
This program has come to you from the Voice of America, Washington.